ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল মনিরুজ্জামানের বিশ্লেষণ।
সাত বছর পরে এই ধরনের একটি সফর হচ্ছে, কাজে আমরা আশা করব যে আমাদের রাষ্ট্রীয় স্বার্থে সবকিছু সমুন্নত রেখে এই সফর হবে।
তাছাড়াও রয়েছে কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
আগামীকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে এসে পৌঁছচ্ছেন।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
সেলিম হোসেন খবর পড়ছি। হাউস ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান ডেভিন নুনেস রাশিয়ার হ্যাকিং বিষয়ক প্যানেলের তদন্ত কার্যক্রম থেকে সাময়িকভাবে দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। বলেছেন, নৈতিকতার অভিযোগ ওঠায় 2016 সালের নির্বাচনে রাশিয়ার হ্যাকিং বিষয়ক প্যানেলের তদন্ত কার্যক্রম থেকে তিনি কিছু সময়ের জন্য দূরে থাকবেন। নুনেস বলেন, কয়েকটি বামপন্থী গোষ্ঠী তার বিরুদ্ধে অনৌচিত্যের অভিযোগ দায়ের করেছেন বলে তা পরিষ্কার না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব থেকে দূরে থাকবেন। নুনেস এক বিবৃতিতে বলেন, ওই অভিযোগের যদিও কোনো ভিত্তি নেই, আমি মনে করি হাউস ইন্টেলিজেন্স কমিটি এবং কংগ্রেসের ভালোর জন্যই কংগ্রেসম্যান মাইক কনওয়ে, কংগ্রেসম্যান ট্রে গৌরী এবং টম রুনির সহায়তায় রাশিয়া বিষয়ক তদন্ত কার্যক্রম চালিয়ে যাবেন। তিনি বলেছেন, অন্যান্য দায়িত্ব তিনি ওই কমিটির চেয়ারম্যান হিসেবে যথারীতি চালিয়ে যাবেন। সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলীয় শহরে বিমান থেকে রাসায়নিক গ্যাস হামলার অভিযোগ আবারও অস্বীকার করেছে রাশিয়া, সিরিয়া এবং রাশিয়া। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মোয়াল্লেম বৃহস্পতিবার দামেস্কে সাংবাদিকদের বলেছেন, খান শেইখান শহরে বিমান থেকে সাধারণ মানুষের উপর রাসায়নিক অস্ত্রের হামলা করার প্রশ্নই ওঠে না, এমনকি তারা সন্ত্রাসীদের বিরুদ্ধেও তা ব্যবহার করতেন না। এ হামলায় এ পর্যন্ত 100 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন 350 জন, রয়েছে বিপুল সংখ্যক নারী এবং শিশু। মোয়াল্লেম বলেছেন, রাশিয়ার ভাষ্য হচ্ছে বিদ্রোহী নিয়ন্ত্রিত ওই অঞ্চলে তাদের বিমান থেকে বিদ্রোহীদের একটি রাসায়নিক অস্ত্রের ভাণ্ডারে আঘাত করা হয়েছিল। তুরস্কের আইনমন্ত্রী বেকির বোজদাগ আঙ্কারায় সাংবাদিকদেরকে বলেছেন, মঙ্গলবারের হামলায় নিহত তিন সিরিয়ানের মৃতদেহের ময়নাতদন্ত রিপোর্টে তাদের শরীরে রাসায়নিক গ্যাসের প্রমাণ পাওয়া গেছে। আরও 30 জন আহত সিরিয়ানের সঙ্গে ওই তিনজনকে তুরস্কে পাঠানো হয়েছিল চিকিৎসার জন্য। ময়নাতদন্ত করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা। এদিকে বুধবার হোয়াইট হাউসে জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার রাসায়নিক অস্ত্রের হামলাকে মানবতার অপমান আখ্যা দিয়ে বলেছেন, কোনোভাবেই তা সহ্য করা হবে না। বাদশাহ আবদুল্লাহ বলেছেন, আন্তর্জাতিক কূটনীতির ব্যর্থতার জন্যই এই ঘটনা ঘটেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ব্রিটেন, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র রাশিয়ার নিন্দা করেছেন। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেলি বলেছেন, এর জবাব পরিষদ সদস্যরা পদক্ষেপ নিয়ে না করলে যুক্তরাষ্ট্র একাই তা করবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার ভারতে 4 দিনের দ্বিপাক্ষিক সফরে যাচ্ছেন। দুদেশের মধ্যে প্রতিরক্ষা খাতে পূর্ণাঙ্গ চুক্তি না সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে তা ঢাকায় কেউ স্পষ্ট করে কিছু বলছেন না। বিস্তারিত আমির খসরুর রিপোর্টে।
7 বছর আগে অর্থাৎ 2010 সালের 10-13 জানুয়ারি তিনি ভারত সফর করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফর করেন 2015 সালের জুনের প্রথম সপ্তাহে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে দেশি বিদেশি বিশ্লেষকরা বর্তমান প্রেক্ষাপটে খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। প্রধানমন্ত্রীর সফরকালে দ্বিপাক্ষিক ক্ষেত্রের বিভিন্ন বিষয়ে 33টি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। তিস্তা নদীর পানিবণ্টন চুক্তির সম্ভাবনা নেই বললেই চলে। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে দিল্লিতে রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাক্ষাৎ হবে বলে জানা যাচ্ছে। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে পূর্ণাঙ্গ চুক্তি না সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে তা ঢাকার কেউই স্পষ্ট করে কিছু বলছেন না। তবে দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোহাম্মদ আলী ঢাকার বেসরকারি এক টিভি চ্যানেলের এক প্রতিনিধিকে বৃহস্পতিবার প্রতিরক্ষা খাতের সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা জানিয়েছেন। তবে রাষ্ট্রদূত জানিয়েছেন, প্রতিরক্ষা খাতের সরঞ্জামাদি যৌথ উদ্যোগে নির্মাণ এবং ভাগাভাগির বিষয়ে কোনো চুক্তির কোনই সম্ভাবনা নেই। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ইসলামকে যারা হেয় বা কলুষিত করবে তাদেরকে সহ্য করা হবে না, এই মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামিক ফাউন্ডেশনের এক সম্মেলনে। বিস্তারিত জানাচ্ছেন জহুরুল আলম ঢাকা থেকে।
ইসলামিক ফাউন্ডেশনের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকায় সুরওয়ার্দী উদ্যানে আয়োজিত উলামা মাশায়েখদের এক সম্মেলনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী আরো বলেন,
ইসলাম আসলে শান্তি ধর্ম ইসলাম কখনো জঙ্গিবাদের স্থান দেয় না, সন্ত্রাসের স্থান দেয় না, কিন্তু যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত তারা আসলে ইসলাম ধর্মেরই ক্ষতি করছে।
মুসলমান মুসলমানকে হত্যা করে ইসলামের সঙ্গে জঙ্গিবাদ জুড়ে দেওয়া হচ্ছে বলে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ইসলামের সঙ্গে জঙ্গিবাদ জুড়ে দিলে তিনি তার প্রতিবাদ করেন। তিনি বলেন, যারা জঙ্গিবাদে বিশ্বাস করে জঙ্গিবাদটাই তাদের ধর্ম, যা পবিত্র কোরআন শরীফের কথা। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশ মিয়ানমার সীমান্তের উভয় পাশে বিচ্ছিন্নতাবাদীদের পোতার মাইন অপসারণে উভয় দেশ একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। জহুর আলম ঢাকা থেকে আরেকটি রিপোর্টে তথ্য জানিয়েছেন।
ঢাকায় অনুষ্ঠিত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং মিয়ানমার পুলিশ ফোর্স এমপিএফ এর মধ্যে ৬ দিন ব্যাপী উচ্চ পর্যায়ের সীমান্ত সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আনিসুর রহমান। মিয়ানমার নাকি বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদী সংগঠন এই মাইন পুঁতে রেখেছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে ঘটনাই ঘটুক না কেন দুদেশ মিলেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। আনিসুর রহমান বলেন, মাদক চোরাচালান প্রতিরোধে বাংলাদেশকে আন্তরিকভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে মিয়ানমার। রোহিঙ্গা অনুপ্রবেশ সম্পর্কে তিনি বলেন, মিয়ানমারের পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত আছে এবং রোহিঙ্গারা চাইলে দেশে ফিরে যেতে পারেন। উভয় সরকার অন্য কোন দেশের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য তাদের ভূমি ব্যবহার করার অনুমতি দেবে না বলে দুপক্ষ একমত হয়েছেন বলে তিনি জানান। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ফ্লোরিডার মারা লাগো রিসোর্টে দুদিনের যুক্তরাষ্ট্র চীন সম্মেলন শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজস্ব ওই রিসোর্টে স্বাগত জানাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে। বিশ্লেষকরা বলছেন, সম্মেলনের মূল আলোচনা হতে যাচ্ছে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধে চীনের পক্ষ থেকে উত্তর কোরিয়ার উপর চাপ প্রয়োগের বিষয়টি নিশ্চিত করা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছেন, চীন যদি উত্তর কোরিয়াকে নিবৃত না করে তবে আমরাই করব। যে চীনা ব্যাংক থেকে উত্তর কোরিয়াকে অর্থায়ন করা হয় তার উপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা রয়েছে ট্রাম্প প্রশাসনের। উত্তর কোরিয়ার জ্বালানি তেলের বেশিরভাগই চীন থেকে যায়, এছাড়া খাদ্য, ব্যবহার্য পণ্য এবং অস্ত্র তৈরির কাঁচামালও চীন থেকে নেয় উত্তর কোরিয়া। মারালাগোয় অনুষ্ঠিত সম্মেলনে আরও যেসব বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে তার মধ্যে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য, বিশেষ করে যুক্তরাষ্ট্রে চীনের পণ্য বেশি আসে আর যুক্তরাষ্ট্রের পণ্য চীনে কম যায়, সে বিষয়টি নিয়ে আলোচনা, শি জিনপিং যুক্তরাষ্ট্রে আরও বেশি চীনা বিনিয়োগের প্রস্তাব দিতে পারেন এবং যুক্তরাষ্ট্রের চাকরি সংস্থান বাড়তে পারে তাতে সে বিষয়ক আলোচনাও হতে পারে, জলবায়ু পরিবর্তন, গ্রিনহাউস গ্যাস নির্গমন সহ নানা বৈশ্বিক ইস্যু নিয়েও কথা বলবেন দুই নেতা। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ সাবওয়েতে বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে বৃহস্পতিবার আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, গ্রেফতারকৃত ওই তিনজনের তিন মধ্য এশিয়ান, সন্দেহভাজন হামলাকারী আকবরজান জালিলভের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত ছিল কিনা তা তদন্ত করা হচ্ছে। ওই তিনজন যে ফ্ল্যাটে থাকে তার কাছেই একটি বোমা পাওয়া গেছে এবং তা নিষ্ক্রিয় করা হয়েছে। তাদেরকে সন্দেহ করবার বিষয়ে আরও অনেকগুলো নমুনা মিলেছে বলে জানান তদন্তকারীরা। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী চলতি সপ্তাহে 33 ব্যক্তির প্রাণদণ্ড দিয়েছে। জঙ্গি গোষ্ঠী এবছর এই প্রথম গণহারে এই প্রাণদণ্ড দিল। ব্রিটেন ভিত্তিক এই সংগঠনটির কর্মকর্তারা বলেছেন, বুধবার সকালে সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রত্যন্ত দিয়ের এজোর এলাকায় তাদেরকে হত্যা করা হয়েছে। তারা বলছেন, তাদের কর্মীরা ঘটনার প্রত্যক্ষদর্শী, তবে তারা নিশ্চিত নন যাদেরকে প্রাণদণ্ড দেওয়া হয়েছে গত ৬ বছরে গৃহযুদ্ধের কোনো পক্ষের যোদ্ধা নাকি অসামরিক লোকজন তারা। গত সেপ্টেম্বর এবং অক্টোবরে দুটি পৃথক ঘটনায় ইসলামিক স্টেট 15 জন করে 30 জনের প্রাণদণ্ড দিয়েছিল। দক্ষিণ চীন সাগরের কয়েকটি জনমানবহীন দ্বীপ দখল করতে সেনাবাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তে। এর মধ্যে দিয়ে দক্ষিণ চীন সাগরের বিভিন্ন অংশের আধিপত্য নিয়ে চীনের সঙ্গে চলমান দ্বন্দ্ব আরও বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বৃহস্পতিবার দুতার্তে ফিলিপাইনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পালাওয়ানের একটি সেনা শিবির সফরকালে এই নির্দেশ দেন তিনি। সাংবাদিকদের বলেন, স্প্র্যাটলি দ্বীপাঞ্চলের 9-10টি দ্বীপে ফিলিপাইনের পতাকা ওড়াতে চান তিনি। প্রাকৃতিক সম্পদে পূর্ণ দক্ষিণ চীন সাগরের 35 লক্ষ বর্গ কিলোমিটার এলাকায় চীন আধিপত্য দাবি করে আসছে। থাইল্যান্ডের নতুন সংবিধান স্বাক্ষর করেছেন দেশটির রাজা ওয়াজিরাং লংকর্ন। 1932 সালে দেশটি থেকে নিরঙ্কুশ রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার পর এটি 20তম সনদ। বৃহস্পতিবার ব্যাংককের অ্যান্টানা সামাখন টাউন হলে এক অনুষ্ঠানে এই সনদ স্বাক্ষর করেন রাজা। এই ছিল বিশ্ব সংবাদে আজ খবরগুলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে, আর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। আগামীকাল 7ই এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4 দিনের সফরে ভারত সফরে নয়াদিল্লি এসে পৌঁছবেন। তার এই সফরে পশ্চিমবঙ্গবাসীদের প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
আগামীকাল 7ই এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4 দিনের ভারত সফরে নয়াদিল্লি এসে পৌঁছবেন। তার এই সফরে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে আশা করা হচ্ছে নতুন কিছু পাবে দুদেশের মানুষ। সরকারিভাবেও জানা যাচ্ছে নতুন কিছু চুক্তি কিংবা দুদেশের সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্যে দুদেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে জরুরি বৈঠকও সম্পন্ন হবে। আর সেই আলোচনার মধ্যে তিস্তা জলচুক্তির বিষয়ে যদি কোনো কথা হয় কিংবা কোনো অগ্রগতি হয়, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গবাসীরা বিষয়টা কোন প্রেক্ষিতে দেখছেন সেই বিষয়েই এরাজ্যের দুই বিশিষ্ট নাগরিক, রাজ্যের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ডক্টর মীর আব্দুল শফিক, ভারত বাংলাদেশের সম্পর্কের উন্নয়নে তিস্তা জলচুক্তি বন্টনের ক্ষেত্রে তিনি তার নিজস্ব মতামত এক প্রতিক্রিয়ায় জানালেন।
নদী এক গুরুত্বপূর্ণ বিষয়, নদী আমাদের জল, জীবন, জননী, জনগণ, যেহেতু ভারতবর্ষের অতি নিকটতম এক প্রতিবেশী দেশ বাংলাদেশ, যারা আমাদের তাদের ভারতবর্ষের লাগোয়া যে সমস্ত নদী আছে তার মধ্যে অন্যতম তিস্তা নদী। তিস্তা নদীর জল উত্তরবঙ্গের জন্য খুবই গুরুত্বপূর্ণ, উত্তরবঙ্গের জন্য খুবই গুরুত্বপূর্ণ, উত্তরবঙ্গের জন্য ভারত, উত্তরবঙ্গের মানুষের জন্য, উত্তরবঙ্গের জীবনের জন্য, উত্তরবঙ্গের জনগণের জন্য খুব গুরুত্বপূর্ণ।
অন্যদিকে এরাজ্যের আরেক বিশিষ্ট নাগরিক, যিনি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ বলেই অধিক পরিচিত এরাজ্যে, সেই পল্লব মুখোপাধ্যায় সংশ্লিষ্ট বিষয়ে এক প্রতিক্রিয়া জানালেন তার নিজস্ব মতামত। এছাড়াও আন্তর্জাতিক ক্ষেত্রে এক ইস্ট পলিসি ও চীনের আগ্রাসনকেও
অবশ্যই একটি বড় ফ্যাক্টর হিসেবে গ্রহণ করতে হবে তিস্তা জলবন্টন চুক্তির জন্য।
সর্বোপরি মতামত প্রতিক্রিয়া যাই হোক না কেন, দুদেশের রাষ্ট্রপ্রধানের আলোচনা যেন উঠে আসে দুদেশের সম্পর্কের উন্নয়নের বার্তা, এমনটাই চায় আপামর পশ্চিমবঙ্গবাসী, এমনই অভিমত রাজ্যের বহু মানুষের। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর সম্পর্কে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রধান এবং বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনিরুজ্জামানের সঙ্গে কথা বলে ঢাকা থেকে রিপোর্ট করেছেন আমির খসরু।
সাত বছর পরে বিশেষ করে বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সফরকালে যেসব চুক্তি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বা যেসব বিষয়ে ঐক্যমত্য হবে তার ফলাফল কি হতে পারে তা নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে জনমনে। সফর সম্পর্কে ভয়েস অব আমেরিকার জন্য বিশ্লেষণ করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এর প্রধান এবং বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনিরুজ্জামান।
ভারত সফরের সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় ৪২টা বিভিন্ন ধরনের চুক্তি ও সমঝোতা স্বাক্ষর হবে, তবে কোন কোন বিষয়ে স্বাক্ষর হবে সে বিষয়ে কিছুটা ধারণা দিলেও এর ভিতরে কি কি জিনিস থাকছে সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো স্বচ্ছভাবে কোনো ধারণা দেওয়া হয় নাই। তবে যেটা ধারণা করা হচ্ছে যে এই সফরের সময় প্রতিরক্ষা বিষয়ে একটি চুক্তি বা সমঝোতা স্বাক্ষর হতে পারে, সেই চুক্তিতে বা সেই সমঝোতাতে কি কি থাকবে সে ব্যাপারে বিস্তারিত ভাবে এখন পর্যন্ত দুই পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কিছু জানানো হয় নাই। গত দু একদিনের ভিতরে যখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে একটা ফোন করেছেন সেখানে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল সেই ব্যাপারে তো নিকল তখন উত্তর নাই। এই জন্য বিভিন্ন ব্যাপারে অসচ্ছতা থাকার কারণে মানামে এই ব্যাপারে সন্দেহ দেখা দিয়েছে এবং সেটা খুবই স্বাভাবিক। তবে এখন আমাদের অপেক্ষা করে দেখতে হবে যে যেটা সমঝোতা বা চুক্তি যেটা সম্ভাবনা স্বাক্ষর হওয়ার তার ভিতরে কি কি ধরনের বিষয়বস্তু কভার করা হয়। একই সাথে আমরা এটাও বুঝতে পারছি যে তিস্তা নদীর যে পানি বণ্টনের ব্যাপারে যে চুক্তি হওয়ার কথা ছিল সেটা এবার হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে না। তবে এখানে আরো উল্লেখ করা প্রয়োজন যে শুধু তিস্তার ব্যাপারে কথা বলা বললেই সম্পূর্ণ হবে না, ভারতের সাথে আমাদের
ভারতের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তি বা সমঝোতা স্মারকের পক্ষে বিপক্ষে নানা মতামত রয়েছে, এ সম্পর্কে মূল্যায়ন কি জানতে চাইলে মেজর জেনারেল মনিরুজ্জামান বলেন,
বাংলাদেশের ভিতরে বর্তমান খুবই ভালো সম্পর্ক বিরাজমান করছে, আমরা দুটি বন্ধু প্রতিম রাষ্ট্র, আমাদের ভিতরে নানা ধরনের সহযোগিতার ক্ষেত্র আছে যার ভিতরে প্রতিরক্ষা এবং যে নিরাপত্তা বাহিনীর ভিতরে বিভিন্ন ধরনের সহযোগিতা হচ্ছে যার ভিতরে যৌথ মহড়া হয়েছে, যৌথ প্রশিক্ষণ হচ্ছে, এছাড়া আমাদের দুদেশের ভিতরে প্রশিক্ষণার্থী এই দেশ থেকে অন্য দেশে যাচ্ছেন, এছাড়া আমাদের যে সন্ত্রাস বিরোধী অন্যান্য অভিযান চলছে সেখানে আমরা সক্রিয়ভাবে দুদেশের ভিতরে সহযোগিতা করছি এবং তথ্য আদান প্রদান করছি। কাজে সার্বিকভাবে মূল্যায়ন করে দেখতে পারি যে আমরা যেভাবে সহযোগিতা করছি সেটা খুবই একটা ফলপ্রসূ পর্যায়ে পৌঁছেছে। এখানে কেন নতুন করে এই ধরনের চুক্তি বা সমঝোতা স্বাক্ষর করার প্রয়োজন হলো সে ব্যাপারে আমি সম্পূর্ণভাবে পরিষ্কার নই এবং আমি মনে করি এই ধরনের কোন চুক্তির প্রয়োজন নাই।
সন্ত্রাস জঙ্গিবাদ মোকাবেলায় দুই দেশের মধ্যে ঐক্যমত্যের ব্যাপারে এক প্রশ্নের জবাবে জেনারেল মনিরুজ্জামান,
বর্তমানে যে সহযোগিতা গুলো হচ্ছে সেটা বেশ সক্রিয়, এটাকে আরো বৃদ্ধি করা যেতে পারে, তবে এই চুক্তিতে বা সমঝোতাতে এই ব্যাপারে বিস্তারিত কি থাকবে সেটা আমার জানা নেই। তবে আমি যেটা বলতে চাইছি বর্তমানে যে সহযোগিতা হচ্ছে সেটা খুবই ভালো, বরং এটাকে আরো আন্তরিক পর্যায়ে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করছি, যেটা শুধু দুদেশের মধ্যে না বরং দক্ষিণ দেশের বিভিন্ন দেশে একত্রভাবে সহযোগিতা ক্ষেত্র স্থাপন করা উচিত।
চীন এবং ভারতের বৈরিতার কথাটি বারবার আসছে, এ সম্পর্কে আপনার মূল্যায়ন কি জানতে চাইলে মনিরুজ্জামান বলেন,
অন্তত যেটা নিশ্চিত মনে হচ্ছে এটাতে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে যে উদীয়মান যে দুটি শক্তি আছে এই অঞ্চলে এবং এই অঞ্চলের কাছাকাছি অর্থাৎ চীন এবং ভারত, তাদের ভিতরে যে একটা বর্তমান প্রতিযোগিতা বা সম্ভাব্য যে কনফ্রন্টেশনের একটা দিকে যাচ্ছে সেটাই প্রথম আলামত। এই জন্য যে তারা এখানে কৌশলগত ভাবে একজন অন্যজনকে তারা প্রতিযোগিতা করতে চাচ্ছে এবং চীনের যে প্রভাবের যে বলয় সৃষ্টি হচ্ছে দক্ষিণ এশিয়াতে যার ভিতরে বাংলাদেশেও তাদের ফুটপ্রিন্ট আছে,
এটাকে প্রতিহত করার জন্য এই প্রচেষ্টা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে সামগ্রিকভাবে কিভাবে মূল্যায়ন করেন সে প্রশ্নেই নুরুজ্জামান বলেন,
সবসময় এ ধরনের সফর এবং আদান প্রদান থাকা উচিত। সফরকে আমি খুব ইতিবাচক দৃষ্টিতে দেখতে চাই। 7 বছর পরে এ ধরনের একটি সফর হচ্ছে, কাজে আমরা আশা করব যে আমাদের রাষ্ট্রীয় স্বার্থে সবকিছু সমুন্নত রেখে এই সফর হবে, যাতে করে বাংলাদেশের রাষ্ট্রের যে স্বার্থ সেটা সবসময় আমাদের রক্ষা করা যায়।
বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক জেনারেল মনিরুজ্জামান রাষ্ট্রীয় স্বার্থ সমুন্নত রেখেই সব চুক্তি এবং সমঝোতার উপর সবিশেষ গুরুত্ব আরোপ করেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশ ও ভারতের মধ্যে থাকা অভিন্ন নদী এবং সে নদীগুলোর পানির ন্যায্য হিস্যা বরাবরই দেশ দুটির সম্পর্কের ক্ষেত্রে একটি প্রধান আলোচ্য বিষয়। এই বাস্তবতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারত সফরে যাচ্ছেন তখন আবারও আলোচনায় উঠে এসেছে তিস্তা নদীসহ অভিন্ন নদীগুলোর পানি বণ্টনের বিষয়টি। বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক বেনের বৈশ্বিক সমন্বয়কারী নজরুল ইসলামের সঙ্গে এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেন তাওহিদুল ইসলাম।
বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক বেনের বৈশ্বিক সমন্বয়কারী হিসেবে নজরুল ইসলাম আপনি কাজ করছেন, আপনি কি আমাদের বলবেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে যৌথ নদীগুলো রয়েছে সেগুলো বর্তমানে কি অবস্থানে রয়েছে?
বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদ নদী এই দেশের পরিবেশ এবং অর্থনীতি, সমাজ সবকিছুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে এই সমস্ত নদ নদীর পানি ভারত অপসারণ করার ফলে বাংলাদেশের খুবই গুরুতর ক্ষতিকর প্রভাব পড়েছে। এটা আমরা জানি ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদ নদীগুলো শুকিয়ে গিয়েছে, এবং তাই নয় সেটার কারণে আমাদের উত্তরবঙ্গের বরাল নদীও এখন শুকিয়ে গিয়েছে, কারণ বরাল নদীতে আর পদ্মার পানি যাচ্ছে না। কাজে এইভাবে প্রচুর ক্ষতি হয়েছে। শুধু ফারাক্কানের তিস্তা ব্যারাজের ফলে গজলডোবাতে যে ভারত যে ব্যারাজ নির্মাণ করেছে তিস্তার পানি অপসারণ করে নিচ্ছে, যার ফলে বাংলাদেশ বহু হাজার কোটি টাকা খরচ করে যে তিস্তা ব্যারাজ প্রকল্প করেছে সেটা অর্থহীন হয়ে পড়েছে, এবং উত্তরবঙ্গের সেই সমস্ত এলাকায় নদ নদীর পানি প্রবাহ একেবারে শুকিয়ে কমে গিয়েছে। এটা ধারাবাহিক একটা তৎপরতা ভারত করেছে এবং অন্যান্য নদ নদীর উপরে করছে, এবং তারা সম্প্রতিকালে আন্তঃনদী সংযোগ প্রকল্প গ্রহণ করেছে, সেটার মাধ্যমে তারা ব্রহ্মপুত্র নদী নদ থেকে আরো পানি সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে, গঙ্গাতে আরো যেটুকু পানি আছে তাও আরো সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। কাজে এই সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশের ভূ প্রকৃতিটাই পুরো বদলে যাবে ক্ষতিকর ভাবে। বাংলাদেশ যেটা জলীয় বদ্বীপ হিসাবে আবহমান কাল ধরে বিরাজ করেছে সেই জায়গাটা একটা গুরুতর পরিবর্তন আসবে, ক্ষতিকর পরিবর্তন, এবং এটা আমাদের বাংলাদেশের পক্ষ থেকে অবশ্যই এটা যাতে না হয় সেভাবে সচেষ্ট হওয়া প্রয়োজন, প্রতিহত করা প্রয়োজন। কিন্তু এক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে যে তৎপরতা তাতে যথেষ্ট ঘাটতি আছে, এবং সেক্ষেত্রে আমরা বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক, বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক বেনের পক্ষ থেকে কতগুলো বিষয় বহুদিন ধরে বলে আসছি, এবং আমাদের প্রধানমন্ত্রী ভারতে যাচ্ছেন, ভারতের প্রধানমন্ত্রীর সাথে শীর্ষ পর্যায়ে বৈঠক হবে, সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, নদ নদীর বিষয় নিয়ে আলোচনা হবে। কাজে সেই বৈঠকের প্রেক্ষিতে আমরা আরেকবার কয়েকটা বিষয় বলতে চাই। যেমন প্রথম কাজটি হচ্ছে যে জাতিসংঘে যে 1997 সনে যে আন্তর্জাতিক নদ নদী সম্পর্কে যে সনদ গৃহীত হয়েছে এবং যেটা পর্যাপ্ত সংখ্যক দেশের স্বাক্ষর এবং অনুস্বাক্ষরের ফলে এখন কার্যকর হয়েছে, সেটা অবিলম্বে বাংলাদেশের স্বাক্ষর করা উচিত। এটা সই করলে যেটা হবে সেটা হচ্ছে যে নদ নদীর বিষয়ে যে বিভিন্ন যে কো রাইপারিয়ান কান্ট্রিজ অর্থাৎ সহ নদীর যে প্রতিবেশী যে সমস্ত দেশ তাদের আচরণ কি কি হওয়া উচিত সে ব্যাপারে একটা আন্তর্জাতিক স্বীকৃত একটা বিধিমালা সেখানে প্রযোজ্য হতে পারবে এবং হওয়ার একটা ক্ষেত্র প্রস্তুত হবে।
বাংলাদেশ এবং ভারতের মধ্যে তো বেশ ভালো সম্পর্ক রয়েছে, তারপরও কেন এমনটা হচ্ছে?
এটা পাচ্ছে না, এটা দুটো কারণ, যে কথাটা আমি বলছিলাম যে কতগুলো নদ নদীর প্রতি যে দৃষ্টিভঙ্গিটা কি হবে সেইটার ক্ষেত্রে দুই দেশের কতগুলো সমস্যা আছে। যেমন নদ নদীর ক্ষেত্রে ভারত যেটা করছে সেটা হচ্ছে বাণিজ্যিক পন্থা, অর্থাৎ নদ নদীর সব পানি সরিয়ে হয়তো সেচ কাজে অথবা শিল্পের কাজে অথবা বিদ্যুৎ উৎপাদনের কাজে এগুলো ব্যবহার করতে হবে, যার ফলে বন্ধুত্ব সম্পর্ক থাকা সত্ত্বেও এই ক্ষেত্রে এই দৃষ্টিভঙ্গিগত বাধার ফলে এই ক্ষেত্রে অগ্রগতি কঠিন হচ্ছে। এবং যেটা হয় যে ভ্রান্ত পদ্ধতিতে অগ্রসর হওয়ার ফলে, যেমন ফারাক্কাবাদ দিয়ে একটা বড় উদাহরণ, ফারাক্কাবাদ যখন নির্মিত হয় তখনই অনেকে এটার বিরুদ্ধে বলছিল যে এটা যে কথা বলা হচ্ছে যে কলকাতাকে না কলকাতার নাব্যতা রক্ষার জন্য ফারাক্কাবাদ প্রয়োজন, এটা হবে না। এবং সেটা সময়ে তাই প্রমাণিত হয়েছে যে কলকাতার নাব্যতা রক্ষা করতে পারেনি, এখন ফারাক্কা ভারতের জন্যই একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিহারে বন্যা হচ্ছে, পশ্চিমবঙ্গে বন্যা হচ্ছে, কারণ ফারাক্কার কারণে গঙ্গার যে পলিমাটি যে সেটা জমে জমে গঙ্গা আপনার নদীর যে খাতের যে ভরাট হয়ে যাচ্ছে, যার ফলে নদী ওখানে উপচে পড়ছে, বন্যা হচ্ছে, নদীর পার ভেঙে যাচ্ছে, যার ফলে বিহারের প্রধান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং অন্য অনেকে এখন এটা ফারাক্কাবাদ অপসারণ করার জন্য দাবি তুলেছে, আনুষ্ঠানিকভাবে দাবি তুলেছে তারা কেন্দ্রীয় কাছে।
ভারতের পরিবেশবাদীরা তাদের সরকারের এই প্রকল্পকে কিভাবে দেখছে?
ভারতের পরিবেশবাদীরা অনেকেই এটা সমর্থন করেন না, যেমন হিমাংশু ঠাকুর যিনি ওখানে ভারতে অবস্থিত একটি বড় নদী বিষয়ক নদী বাঁধ এবং জনগণ বিষয়ক একটি সংগঠনের একজন সমন্বয়কারী অথবা সংগঠনের প্রধান, উনি তো এই ব্যাপারে ওনার বক্তব্য পরিষ্কার, উনি নদ নদী প্রবাহ অক্ষুণ্ণ রাখতে চান এবং এই যে নদ নদী কে বাধাগ্রস্ত করে এই সমস্ত কাঠামো সমর্থন করেন না। তবে সকলেই যে ব্যাপারে এতটা উচ্চকণ্ঠ তা নয়, অনেক পরিবেশবাদীরা আছেন, তারা নদীর বিষয়ে নদীর প্রবাহ অক্ষুণ্ণ রাখার পক্ষে বলেন, কিন্তু আবার অনেকে বাংলাদেশের যে স্বার্থ অথবা বাংলাদেশের যে প্রাপ্য অথবা বাংলাদেশের যে অধিকার সেই বিষয়টির প্রতি তাদের মনোযোগ তুলনামূলকভাবে কম। তো যাই হোক, তো সে কারণে আমাদের তাদের সাথে আমাদের যোগাযোগ আছে, আমরা তাদেরকে বাংলাদেশের পরিস্থিতিটা বোঝানোর জন্য চেষ্টা করেছি। আমরা 2004 সালে বাংলাদেশে বড় সম্মেলন করেছি, সেখানে ভারত থেকে প্রায় 50 সংখ্যক পরিবেশবাদী এবং নদী বিষয়ক নীতি নির্ধারক যারা তারা এসেছিলেন, তাদেরকে আমরা তখন তাদের কাছে পরিস্থিতিটা আরো বিস্তারিত ভাবে তুলে ধরার চেষ্টা করেছি যে এই সমস্ত পানি অপসারণ করার ফলে বাংলাদেশে কতটা ক্ষতি হচ্ছে। কাজে এই ক্ষেত্রে একটা পরিবর্তন রাখতে হবে, বাংলাদেশের তার অধিকারটা সঠিক করে বলতে হবে এবং 1997 সালে জাতিসংঘ সনদ স্বাক্ষর করতে হবে। স্বাক্ষর করলে বাংলাদেশের এই নদ নদীর উপরে যে ঐতিহাসিক এবং প্রথাগত যে অধিকার, সেই অধিকার একটা আইনগত আমাদের একটা ভিত্তি হবে এবং সেই ভিত্তির ভিত্তিতে আমরা ভারতের সাথে আলোচনায় তখন যেতে হবে এবং তখন তাহলে আমরা বলতে পারবো যে এই ব্যারাজ করে যে সমস্ত পানি অপসারণ করছে পুরোটাই ভুল, পুরোটাই একটা অনধিকার চর্চা, পুরোটাই অন্যায্য। এবং তা না হলে যে ব্যারাজ নির্মিত হবে, তারপরে সামান্য একটু পানি বাংলাদেশ সীমান্ত আসবে, তখন সেই সামান্য একটু পানি ভাগাভাগির পরিসংখ্যানগত আলোচনায় আমরা যেতে বাধ্য হবো, কাজে একটা আমরা কানাগলিতে চলে যাব। এবং এক্ষেত্রে আরেকটা যেটা আমরা বলছি সেটা হচ্ছে যে বাংলাদেশ এখন পত্রপত্রিকা আসছে যে বাংলাদেশের ভিতরে গঙ্গা ব্যারাজ করার চিন্তা করছে এবং আসন্ন যে আলোচনা হবে যে দেশের প্রধানমন্ত্রী, সে আলোচনা এই ব্যারাজের বিষয়টাই বড় হয়ে আসবে। এটা আমরা এই বিষয়ে খুবই উদ্বেগ প্রকাশ করেছি, কারণ ফারাক্কাবাদের অভিজ্ঞতা দেখায় যে সমস্ত ব্যারাজ ক্ষতির ভালো শুভর ফলে অশুভ ফল বেশি করে নিয়ে আসে। কাজেই বাংলাদেশের ভিতরে যদি আবার একটা ব্যারাজ করা হয়, সেটাও এই ধরনের নদী পলিমাটি প্রবাহ পলিমাটি ভরণ করবে এবং নদ নদী এবং এইখানে বাংলাদেশের ভিতরে উজানে আবার বন্যার প্রবাহ ক্ষতি ইত্যাদি বাড়াবে, এই ধরনের অভিজ্ঞতা তো ফারাক্কা থেকে আমরা দেখতে পাচ্ছি। কাজেই সেই অভিজ্ঞতার কারণে কেন এই ব্যারাজের ব্যাপারে আমরা বেশি উৎসাহিত হচ্ছি, ফারাক্কা অপসারণের দাবি না তুলে আমাদের এই ভিতরের ব্যারাজের ব্যাপারটাকে মুখ্য করে তুলছে এবং সেই ব্যাপারে ভারতের সহযোগিতা পাওয়ার চেষ্টা করছে, এটাই আলোচনার কেন্দ্রবিন্দু কেন হয়ে যাচ্ছে, এটা আমরা আমাদের জন্য খুব একটা বোধগম্য নয়। আমরা খুব একটা এই ধারাতে যাওয়াটাকে খুব একটা ইতিবাচক মনে করছি না, বরং আমরা মনে করছি যে 1997 সালে জাতিসংঘ সনদ বাংলাদেশ সই করুক এবং সেই সই করে তার ভিত্তিতে ভারতকে বাংলাদেশকে বলতে হবে যে এই ধরনের অপসারণমূলক যত ব্যারেজ করেছো এগুলো সব আসলে অন্যায্য এবং এগুলো সরিয়ে ফেলা প্রয়োজন এবং এটা ভারতেরও মঙ্গল হবে, শুধু বাংলাদেশের না ভারতের মঙ্গল হবে। নদ নদীর প্রবাহ অক্ষুণ্ণ রাখতে দাও, স্বাভাবিক রাখতে দাও, সেই নদীর প্রবাহ যেদিকে স্বাভাবিক প্রাকৃতিক নিয়মে যাবে সেদিকেই যেতে দাও। কাজে এই 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 দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের ভারতের সাথে আলোচনায় যাওয়া প্রয়োজন। তা নয়